বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন শনিবার বেলা ১২টা আর বাংলাদেশে ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গাদের উস্কানি প্রদান এবং নির্ধারিত শর্তাদি ভঙ্গের অভিযোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ৪১টি এনজিওর কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের অসম রাজ্যে আজ এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, এতে বাদ পড়েছেন ১৯ লক্ষ বাসিন্দা।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
হাউস অব কমন্সের সর্বদলীয় ৫০ জন এমপি একজোট হয়েছেন, তারা একটি বিকল্প হাউস অব কমন্স গড়ার ঘোষণা দিয়েছেন।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। শনিবার হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ও নীলপানি নিক্ষেপ করেছে। গত সপ্তাহের সহিংসতার পর কর্মকর্তারা শনিবারের সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু কালো পোশাকধারী বিক্ষোভকারীরা সংসদের বাইরে অবস্থান নেয়। কর্মী এবং বিক্ষোভকারীরা উত্তেজনাকর ও দীর্ঘ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়। এর একদিন আগে পুলিশ ২ডজনেরও বেশি গণতন্ত্রপন্থী কর্মীদের আটক করে, প্রস্তাবিত সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ক্রমশ বাড়তে থাকা সরকার বিরোধী এই আন্দোলনকে বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন কর্মকর্তারা। আইন প্রণেতা কর্মী এবং খ্যাতনামা ছাত্রনেতা জশুয়া ওয়াং এবং অ্যাগনেস চৌকে শুক্রবার নানা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। সমালোচকরা বলছেন, সমর্থনকারীদের নিরুৎসাহ করার জন্য এবং দীর্ঘ ৩ মাস ধরে চলতে থাকা এই প্রচারণা বিক্ষোভ বন্ধ করার জন্য এই নেতাদের আটক করা হয়। জুন মাসের ২১ তারিখে পুলিশের প্রধান কার্যালয় ভাঙচুরের অভিযোগও আনা হয় এই নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্রপন্থী আরও ৩ নেতা ওনখেন চেং চোং তাই এবং জেরেমি ট্যাম ম্যান হো বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র আজ শনিবার জানিয়েছে ক্যাটাগরি ৪ এ অবস্থানরত ঘূর্ণিঝড় ডোরিয়ান আগামী কয়েকদিনে আরও শক্তি সঞ্চার করতে পারে। অত্যন্ত শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাহামা দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমে পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের উচ্চতার চাইতে ৩ থেকে ৫ মিটার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, উপকূলের দিকে ধেয়ে আসবে বড় এবং ধ্বংসাত্মক ঢেউ। বাহামার পূর্বমুখী তীর, ফ্লোরিডার পূর্ব উপকূল এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলে সমুদ্রের তরঙ্গের ফলে যে ফেনা তৈরি হয়, সেই ফেনা মিশ্রিত সমুদ্রের পানির স্রোত অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। বলা হচ্ছে আজ শনিবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় ডোরিয়ান বাহামা দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমে ৪৫০ কিলোমিটার অদূরে এবং ফ্লোরিডা রাজ্যের থেকে ৭১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি বাহামা দ্বীপপুঞ্জ এবং ঘূর্ণিঝড় কেন্দ্র আরও জানিয়েছে, মূল ঝড়টি আজ রাত কিংবা আগামীকালের মধ্যে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে বাহামা দ্বীপপুঞ্জের মধ্য ও দক্ষিণ পূর্ব দিক দিয়ে রবিবার উত্তর পশ্চিম দিক দিয়ে সোমবার দুপুরের পর ফ্লোরিডা রাজ্যের পূর্ব উপকূলে অবস্থান করবে। বাহামা দ্বীপপুঞ্জের সরকার উত্তর পশ্চিমে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ডোরিয়ান খুব ধীর গতিতে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতির বাতাস নিয়ে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের কারণে প্রবল বাতাস সহ বৃষ্টি হতে পারে এবং বন্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ক্যাটাগরি ৪ এর মাত্রার ঘূর্ণিঝড় সর্বনাশা ক্ষতি করতে সক্ষম। জরুরি অবস্থা ঘোষণা করার ফলে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ২০০০ ন্যাশনাল গার্ডের সৈন্যদল শুক্রবার থেকে প্রস্তুত রয়েছে। আরও অতিরিক্ত ২০০০ সৈন্যদল শনিবার যোগ দেবে। ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও পরিষ্কার না হবার কারণে ফ্লোরিডা রাজ্যের কর্মকর্তারা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে এখনও পর্যন্ত নেননি। ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস ফ্লোরিডার বাসিন্দাদের ৭ দিনের পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রী ঘরে মজুত রাখার পরামর্শ দিয়েছেন। বেশ কিছুদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারেও বলে তিনি সতর্ক করে দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 41টি এনজিওকে ক্যাম্পের ভেতরে তাদের কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ঢাকা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন আমির খসরু।
রোহিঙ্গাদের উস্কানি প্রদান, কার্যক্রম পরিচালনার নির্ধারিত শর্তাদি ভঙ্গ সহ নিয়ম ভঙ্গকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 41টি এনজিওকে ক্যাম্পের ভিতরে তাদের কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন,
বিদেশিরা বাইরে থেকে টাকা নেন সাহায্য করে, রাতে তবে যখন টাকাগুলো বেনালে খারাপ কাজে ব্যবহৃত হয়। আমরা 41টি এনজিওকে অদূরুদ্ধ করে ফেলেছি।
অন্যান্য কিছু এনজিওর কার্যক্রম সম্পর্কেও পর্যালোচনা চলছে বলে জানা গেছে। ইতিমধ্যে এনজিও ব্যুরো মুক্তি নামে একটি এনজিওর কক্সবাজারে 6টি প্রকল্প স্থগিত করেছে। এদিকে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশি মোবাইল ফোন কোম্পানির সিম ব্যবহার এবং সাম্প্রতিক রোহিঙ্গাদের সমাবেশে কথিত মদতদানকারী এনজিওর ব্যাপারে তদন্ত চলছে বলে জানা গেছে। 2017 সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে 139টি এনজিও কর্মরত রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লার গতিবিধির ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার। এ সম্পর্কে আরো জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
স্থানীয় প্রশাসন মনে করে গত 25 আগস্ট মহাসমাবেশে মহিবুল্লা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাবাসন বিরোধী, দেশি বিদেশি কিছু এনজিওর মতামতেরই প্রতিফলন। প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পেছনে এদের হাত রয়েছে এমনটাই বলা হচ্ছে। মহিবুল্লার বিরুদ্ধে অন্তত 3টি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের তরফে সরকারের কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচল নিষিদ্ধ করতে বলা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সড়কপথকে নিরাপদ করতে সড়ক পরিবহন খাতের সঙ্গে জড়িত সকল পক্ষকে সতর্ক করেছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন জহুরুল আলম।
সড়ক নিরাপত্তার উপর এক আলোচনায় আসাদুজ্জামান মিয়া বলেন, এটা করতে ব্যর্থ হলে জনরোষ থেকে এ খাতের মালিক শ্রমিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার কেউই রেহাই পাবে না। সড়ক নিরাপত্তা নিয়ে অতীতে জনগণের যে ক্ষোভ দেখা গেছে সেটা থেমে থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, যখন বিস্ফোরণ ঘটবে তখন এর সাথে সংশ্লিষ্ট সকলকেই জনরোষের কবলে পড়তে হবে, যার পরিণতি কারো জন্য সুখকর হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী সারা দেশে বর্তমানে 4,79,000-এর উপর যানবাহন ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সড়কে চলাচল করছে। বিশেষজ্ঞদের মতে এ সকল ফিটনেসবিহীন যানবাহন চালকদের অদক্ষতা এবং উচ্চ গতিতে গাড়ি চালানোর কারণে বাংলাদেশে প্রতি বছরে কমপক্ষে 6,000-7,000 মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এবং এর দ্বিগুণেরও বেশি মানুষ আহত হন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অসম রাজ্যে আজ এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এতে বাদ পড়েছেন 19 লক্ষ বাসিন্দা। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
অসমের বহু প্রতীক্ষিত জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসির খসড়া তালিকা থেকে বাদ যাওয়া মানুষের সংখ্যা ছিল 40 লক্ষেরও বেশি। সেই তুলনায় চূড়ান্ত তালিকা হয়েছে অর্ধেকেরও কম, বাদ গিয়েছে 19,06,657 জনের নাম। এনআরসির কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা এক বিবৃতিতে জানান, মোট 3,11,21,004 জনের নাম জাতীয় নাগরিকপঞ্জির অন্তর্ভুক্ত হয়েছে। খসড়া তালিকার বাদ যাওয়া অসমবাসীদের মধ্যে 4 লক্ষ লোক পুনর্বিবেচনার আবেদনই করেননি। সেই হিসেবে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন 15 লক্ষ লোক। তারা আগামী 4 মাসের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এই তালিকা অসম গণপরিষদ, কংগ্রেস, বিজেপি কাউকেই খুশি করতে পারেনি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাউদ্দিন ওয়াসিও এটার তীব্র সমালোচনা করেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পরের অংশে। ভারতের মহারাষ্ট্রের শিবপুরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর ওই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 20 জনের। গুরুতর জখম হয়েছেন 15 জন। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাসায়নিক গ্যাসে এলাকায় দমবন্ধ পরিস্থিতিও তৈরি হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর মিলেছে। বিস্ফোরণ ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 10টি ইঞ্জিন। সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় 100 জন শ্রমিক। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে অনুমান। প্রচুর দাহ্য পদার্থ রয়েছে ওই কারখানায়। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজও শোনা যায়। সংশ্লিষ্ট বিস্ফোরণের আন্দোলনের ঘটনার সময়, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে খুব ভোরে বড় আকারের একটি হামলা চালিয়েছে তালেবান। মারণাত্মক এই দীর্ঘ যুদ্ধের অবসানে বিদ্রোহী গোষ্ঠীর নেতারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় ব্যস্ত, ঠিক তখন এই হামলা চালিয়েছে তালেবানরা। স্থানীয় বাসিন্দারা এবং কর্মকর্তারা জানান, কুন্দুজ অঞ্চলের রাজধানী কুন্দুজের বিভিন্ন জায়গায় এই হামলা চালানো হয়। আফগান মিত্রবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় তালেবান বিদ্রোহীরা। উভয় দিকেই হতাহতের ঘটনা ঘটে, সাধারণ মানুষও এই সহিংসতায় হতাহত হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদই শুনেছেন, ভারতের অসম রাজ্যে এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, আর ওই তালিকা থেকে বাদ পড়েছেন 19 লাখ বাসিন্দা। অসমের সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যেমনটা বলছিলাম যে তালিকা ঘোষণা হয়েছে, এই তালিকা নিয়ে অনেক ধরনের ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে প্রথমে আপনার কাছে জানতে চাই যে অসমের এখন সবশেষ পরিস্থিতি কি?
সবশেষ পরিস্থিতি বলতে, আজকে সকাল 10টার সময় ওই এনআরসির চূড়ান্ত তালিকা, যেটার দিকে সবাই তাকিয়েছিল এবং একটা ভয় মিশ্রিত আবেগ নিয়ে, কেউ কেউ ভয় মিশ্রিত একটা আশঙ্কা নিয়ে তারা তাকিয়েছিল। কারো কারো একটা হয়তো এক্সপেকটেশনও ছিল যে সত্যিকারের যা ওরা চেয়েছিল যে এই এনআরসি তালিকা থেকে সত্যিকারের যারা নাগরিক নয় তারা বাদ যাবে, সেইতে বোধহয় অনেকেরই পছন্দ হয়নি। কারণ 40 লাখেরও বেশি লোক বাদ পড়েছিল খসড়া তালিকা থেকে, এবং খসড়া তালিকা যখন হয়েছিল তখন গত বছর জুলাই মাসে, তারপর ডিসেম্বরে আরেকটা খসড়া তালিকা প্রকাশিত হয়, সব মিলিয়ে যে 40 লাখ লোকের ওপর যে বাদ পড়েছিল তাদের একটা সাংঘাতিক রকমের একটা চিন্তা ছিল যে কি হয়। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 40 লাখ লোকের মধ্যে 36 লাখ লোক তারা পুনর্বিবেচনার জন্য আবেদন পাঠিয়েছিল, এবং সেই আবেদনের ভেতর সব গ্রাহ্য করা হয়েছে। মানে 40 লাখের মধ্যে আমি হিসেবটা ঠিক করতে পারছি না, তাহলেও 15 লাখ লোক অ্যাকচুয়ালি বাদ পড়েছে। কারণ 19 লাখ লোকের মধ্যে 4 লাখ লোক, যেটা আমি বললাম যে 36 লাখ লোক তো আবেদন করেছিল, 4 লাখ লোক তখন আবেদন করেই, হয়তো তাদের কাছে তারা জানতো যে আবেদন করে নিষ্ফল হবে কারণ তাদের এরকম কোন নেই কাগজপত্র। যেটা 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যারা এসেছেন ওই অঞ্চলে তাদেরটা গ্রাহ্য করা হবে, কিন্তু তারপরে পরের হিসেব দিতে হবে যে তাদের ওখানে থাকার পারমিট আছে বা অধিকার আছে, তাহলেই তারা নাগরিক হিসেবে গণ্য করা হবে তাদের। সুতরাং এই যে 19 লাখ বাদ পড়েছে, তার মধ্যে সত্যিকারের বাদ পড়েছে কিন্তু আসলে 15 লাখ। এই 15 লাখের ভাগ্য কি হবে সেটা নিয়ে এখন চিন্তা তাওহিদ।
জি, আগামী 4 মাসের মধ্যে যারা বাদ পড়েছেন তারা আসলে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে হলে তাদের কি করতে হবে, আসলে বিদেশি ট্রাইব্যুনাল কি করবে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে?
আসলে বিদেশি ট্রাইব্যুনাল হচ্ছে একটা, সেটা হচ্ছে ট্রাইব্যুনালই যেটাতে মানে যারা বাদ পড়েছে তাদের বিদেশি বলে চিহ্নিত করার আগে তাদের আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে যে সত্যিকারেরই আপনাদের যা কাগজপত্র আছে সেগুলো বৈধ, তো সেই বৈধ যদি থাকে তাহলে আপনারা বাদ পড়লেও যদি আপনারা বৈধ কাগজপত্র দেখাতে পারেন তাহলে আবার আপনাদের নেওয়া হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে 15 লাখ লোক বাদ গেল, আমি 19 লাখ বলছি না এই জন্য যে ওই যে আগেই আমি বলেছি যে 4 লাখ লোক তারা আবেদনই করেননি, সুতরাং তাদেরটা আমি বাদ দিচ্ছি। 15 লাখ লোক যে বাদ গেল, সেই 15 লাখ লোকের ভবিষ্যৎটা কি হবে, এটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন যে সত্যিকারের কি হবে। অনেকেই ভাবছেন যে এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো তো সহজ কথা নয়, কারণ এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বিরাট একটা সম্পর্কের অবনতি ঘটতে পারে। কারণ বাংলাদেশ এমনিতেই এখন রোহিঙ্গাদের নিয়ে বিরাট রকম ভাবে ব্যতিব্যস্ত, রোহিঙ্গা উদ্বাস্তুরা সেখানে এসে অনেকে লাখ লাখ রোহিঙ্গা এসে ওখানে বসতি স্থাপন করেছেন, তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তাদের খাওয়া পড়া যোগাচ্ছে, তার মধ্যে আবার যদি 15 লাখ লোক ওখানে যায় তাহলে সেটা তো একটা অকল্পনীয় পরিস্থিতি হবে। সুতরাং এটা নিয়ে বাংলাদেশে একটা বিরাট একটা চিহ্ন, প্রশ্নচিহ্ন রয়ে গেছে যে তাদের কি হবে। অনেকেই বাংলাদেশের অনেকেই সেই জন্য ভারতের উপর রীতিমতো ক্ষুব্ধ ক্রুদ্ধ, তারা ভারত বিরোধী নানা রকম কথাবার্তাও বলতে শুরু করেছেন। সুতরাং এটা কিছু, এটা সত্যিকারেরই তারা কি হবে তাদের, এটা কিন্তু এখনো কিছু বোঝা যাচ্ছে না। বিরাট বিরাট ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, বিবিসি খবর দিয়েছে যে অনেকগুলো ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। সেই ডিটেনশন ক্যাম্পে কাদের রাখা হবে, যারা বাদ পড়েছেন, যাদের বৈদেশী বলে চিহ্নিত করা হবে তাদেরই তো? তা যদি হয় শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ কি, তাদের কোথায় নেওয়া হবে, তাদের কি ফেরত পাঠানো হবে, না তাদের কি করা হবে, নাকি ওই সারা জীবন ওই ডিটেনশন ক্যাম্পেই তাদের থাকতে হবে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন, যেমন নাৎসিরা করেছিল ইহুদিদের জন্য? এইগুলো এমন রকমের প্রশ্ন রয়ে গেছে যে এখনো সেটার সত্যিকারের কোনো উত্তর।
এবং এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছিল, সে বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু জানান।
হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যে এই করছেন, এই এনআরসিটা করছেন, তাতে তো বহু লোক বাদ যাবে, আপনারা তো তাদের চিহ্নিত করছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে, তো তাদের কি করবেন, তাদের কি বাংলাদেশে ফেরত পাঠাবেন? নরেন্দ্র মোদী তখন কিন্তু কথা দিয়েছিলেন, এটা আমি বলছি 2014 সালের পর, তখন কিন্তু কথা দিয়েছিলেন যে না, আমরা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ওদের আপনাদের দেশে ফেরত পাঠাবো না। কিন্তু তাদের কি করবেন সেটা কিন্তু নরেন্দ্র মোদী তখন বলেননি, এখনো কিছু বলছেন না।
দীপঙ্কর চক্রবর্তী, সেটি নিশ্চয়ই সময় বলবে। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, এই যে চূড়ান্ত তালিকা, জানিয়ে আসলে অসম গণ পরিষদ, কংগ্রেস, বিজেপি কেউ খুশি নয়, তারা কি এরই মধ্যে এ বিষয়ে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেছে?
হ্যাঁ, অনেকেই এটা নিয়ে কোর্টে যাবে বলেছে, কারণ বিজেপির মতে, বিজেপির মতে অগপ যেটা অসম গণ পরিষদ, তাদের মতে এই দুটো দলই বলছে যে এই তালিকাটা ভুল, এতে বহু হিন্দু বাদ পড়েছে। এবং সত্যি কথাই, যেমন মোহাম্মদ সানাউল্লাহ, আপনারা জানেন যে যিনি ভারতের সেনাবাহিনীতে কাজ করেছেন এবং কারগিলের যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, তার নামও বাদ পড়েছে, খসড়া তালিকা থেকেও বাদ পড়েছিল, এইবারের তালিকা থেকেও তার নাম বাদ পড়েছে,
একজন বিধায়কও বাদ পড়েছে,
একজন বিধায়ক। হ্যাঁ, বিধায়ক মানে তিনি আবার হিন্দু, তিনি অনন্ত কুমার মালো, তিনিও বাদ পড়েছেন, তিনি বিরোধী দলের বিধায়ক, তিনি এবং তার ছেলে বাদ পড়েছেন। এরকম আরো বাদ পড়েছেন যাদের হয়তো সারা পরিবারে একজন মাত্র তিনি পেয়েছেন এখানে, মানে নাগরিক পঞ্জিতে স্থান পেয়েছেন, কিন্তু বাকি 7 জনের স্থান হয়নি, তাদের কি হবে? এই ধরনের জিনিসগুলো একটা সাংঘাতিক রকমের একটা ঝামেলা করছে এবং মানুষের,
কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত তেমন কোন কর্মসূচি ঘোষণা করেনি, তাই তো?
এখন অব্দি কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু জাস্ট আজকেই তো হয়েছে, সেই জন্যই
নিশ্চয়ই,
মানে এটা সকলেই একটুখানি, মানে যাকে বলে জল মেপে চলা, সেটা বুঝতে চাইছেন
যে নিশ্চয়ই আমরা আমরা তেমন কর্মসূচি হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে খবর পাবো এবং তখন নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানবো। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের কক্সবাজার জেলা প্রশাসনের আশঙ্কা, রোহিঙ্গা সংকট অন্যদিকে মোড় নিতে পারে। রোহিঙ্গা নেতা মহিবুল্লার গতিবিধি এখন নজরদারিতে রয়েছে। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মহিবুল্লার সাম্প্রতিক কিছু বক্তব্য সন্দেহের চোখে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন মনে করে গত 25 আগস্ট মহাসমাবেশে মহিবুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাবাসন বিরোধী। দেশি বিদেশি কিছু এনজিওর মতামতেরই প্রতিফলন। প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পেছনে এদের হাত রয়েছে এমনটাই বলা হচ্ছে। মহিমুল্লার বিরুদ্ধে অন্তত তিনটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুবছর পূর্তি উপলক্ষে গত 25 আগস্ট যে মহাসমাবেশের আয়োজন করা হয় তার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল, কোন কোন এনজিও এর পেছনে ইন্ধন জুগিয়েছে। প্রায় 200 এনজিও কক্সবাজারে কাজ করছে, এর মধ্যে বেশ কিছু এনজিও রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই বলা হচ্ছে। মহাসমাবেশে মহিবুল্লাহ 5টি শর্ত জুড়ে দেন। বলেন, প্রত্যাবাসন শুরু করতে হলে আগে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, ফেরত দিতে হবে ভিটেমাটি জমি জমা, আকিয়াব জেলায় আশ্রয় থাকা রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফেরত, বন্দি রোহিঙ্গাদের মুক্তি, হত্যা ও ধর্ষণের বিচার, অবাধ চলাফেরা ও নিরাপত্তা নিশ্চিত করা। মহাসমাবেশে মহিবুল্লাহ বলেন, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরবে না, যদি ফিরে যেতেই হয় তাহলে সবাই একসঙ্গে সীমান্ত পাড়ি দেবে। কক্সবাজার জেলা প্রশাসনের তরফে সরকারের কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে চলাচল নিষিদ্ধ করতে বলা হয়েছে। ক্যাম্পের বাইরে নানা ধরনের অপরাধের সঙ্গে রোহিঙ্গারা যুক্ত হচ্ছে। গত 2 বছরে ক্যাম্প ছেড়ে 55,001 জন পালিয়ে গিয়েছিল, অনেককে ফেরত আনা হয়েছে। 4,009 জনকে দেশের বিভিন্ন স্থানে আটক করা হয়েছে। 623 জনকে মোবাইল কোর্ট বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ পর্যন্ত 46টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জেলা প্রশাসন এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছে, স্থানীয় জনগণের মধ্যে এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। পরিণতিতে অদূর ভবিষ্যতে স্থানীয় জনগণ একত্রিত হয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে, রিপোর্টে এই আশঙ্কাও ব্যক্ত করা হয়। বলা হয়, স্থানীয় জনগণ ইতিমধ্যেই সভা সমাবেশ করছে। দেশি বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার চাকরি লাভে ব্যর্থ এলাকার জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্যাম্প থেকে যাতে কেউ বের হতে না পারে সেই জন্য সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দিয়েছে প্রশাসন। বলেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করা জরুরি। অধিক সন্তান নেওয়ার প্রবণতা রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মধ্যে যাতে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি না হয় সেই দিকটার প্রতি বিশেষ নজর রাখার তাগিদ দেওয়া হয়েছে। ক্যাম্প এলাকায় নিরাপত্তা চেকপোস্টগুলোকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে বলা হয়েছে। উল্লেখ্য যে প্রায় 11 লাখ রোহিঙ্গা এখন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। দুদফা প্রত্যাবাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা বর্মী সেনাদের নির্যাতনে গুরুতরভাবে মানসিকভাবে আঘাত পান। মানসিক অসুস্থতায় যারা ভুগছেন, বিশেষ করে শিশুরা, বাংলাদেশের শরণার্থী শিবিরে তাদের চিকিৎসা করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুতদের 56% হচ্ছে শিশু। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্টিফ স্ট্যানফোর্ড কক্সবাজার থেকে পাঠানো একটি রিপোর্ট, সেটি বঙ্গানুবাদ শোনাচ্ছেন সুগুপ্ত নাসরিন কুইন।
বাংলাদেশে কুতুপালংয়ে শরণার্থী শিবিরে স্বাস্থ্যকেন্দ্রে শিশুরা হাসছে, খেলছে। কুতুপালংয়ের ওই শরণার্থী শিবির হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শরণার্থী শিবির। ওই শিশুরা যখন বর্মী সেনাদের হাত থেকে পালিয়ে এসেছে, তারা যে নৃশংসতার শিকার হয় তা চিন্তা করাটাও কঠিন। মাহমুদা মাহমুদা হচ্ছেন একজন মনস্তত্ত্ববিদ। তিনি UNHCR এর জন্য কাজ করেন। তিনি বলেন,
এট দ্য বিগিনিং ইট ওয়াজ লাইক দে কুডন্ট স্পিক বিকজ দে হ্যাড দিস হরিফিক স্টোরি অ্যান্ড অলসো দিস ট্রাবলসম হোয়েন দে ওয়ার কামিং ডিউরিং দ্য ওয়েজ ফ্রম দ্য মিয়ানমার টু বাংলাদেশ। সো দে হ্যাড লটস অফ থিংস বাট নাও ইট ইজ স্লোলি স্লোলি দে হ্যাভ দ্য ভেরি গুড।
গোড়াতে তারা কথা বলতে পারত না, কারণ তাদের কাহিনী ছিল এত ভয়ঙ্কর। তারা যখন মিয়ানমার থেকে বাংলাদেশে আসছিল, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। তখন পরিস্থিতি অনেক জটিল ছিল, কিন্তু ধীরে ধীরে তারা তা কাটিয়ে ওঠার জন্য ভালো কৌশল পাচ্ছে এবং আমরা মনে করি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমরা সাহায্য করছি। নতুন কার্যক্রমে সমবয়সীদের উৎসাহ দেয়া হয় একে অপরকে সমর্থন দেওয়ার জন্য। তাদের উদ্বেগের বিষয় তারা যেন মন খুলে বলতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা খেলার সময় নিজেদের পরিচয় দেয়। জড়তা কেটে উঠতে শিশুদের সাহায্য করে যখন তারা খেলার ছলে বিভিন্ন জন্তুকে নকল করতে চেষ্টা করে। এক রোহিঙ্গা শরণার্থী শিশুর নাম জান্নাত আরাদ। ও বলল, আমরা এখানে পড়তে আসি আর এখানকার লিডার যারা আমাদের প্রশিক্ষণ দেন বিভিন্ন বার্তা দিয়ে। প্রথমত আমাদের স্বচ্ছন্দ বোধ করতে হবে এবং আমরা যেন বিষণ্ন বোধ না করি। দ্বিতীয়ত, আমরা যদি খুশি না হই এবং কিছু নিয়ে চিন্তা করতে থাকি, আমাদেরকে বড়দের সঙ্গে কথা বলতে হবে এবং মন খুলে কথা বলতে হবে। তৃতীয় বার্তা হচ্ছে, আমাদের সাহায্য লাগলে আমরা যেন লজ্জা না পাই এবং সাহায্য চাই। আমরা সবাই মানুষ এবং আমাদের সহায়তা প্রয়োজন। ভেতরে রাখবে না, কথা বলো এবং ভেতরে যা আছে তা প্রকাশ করো। যা ঘটে গেছে তা সবার উপরই প্রভাব রাখে। মোহাম্মদ রাসেলের বয়স 13। ওর কাছে একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বড়রা যেন ছোটদেরকে না বকে। ও বলল,
তুই আগে ওরা মানুষের হয়ে যা, তুই আর তোর বড় আগে ওরা মানুষের হয়ে যা, তুই কি আর অন্তর দুঃখ না দিও।
আমি বড়দের সঙ্গে কথা বলতে চাই, আমি তাদের বলতে চাই ছোটদের সঙ্গে ধমক দিয়ে কথা না বলতে, কারণ তাতে তারা অস্থির হয়ে যায়। বড়দের একটু ভেবে চিনতে ছোটদের সঙ্গে কথা বলা উচিত, কারণ তারা হয়তো খুব বিমর্ষ হয়ে যাবে। থেরাপি সেশনগুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য যে সকল রোহিঙ্গা কিশোর কিশোরীকে বেছে নেওয়া হয়েছে, তারা বিগত দিনগুলোর ওপর দৃষ্টি না দিয়ে প্রতিদিনের যেসব সমস্যা তা মোকাবেলা করার ওপর জোর দেয়। সাইফুল ইসলাম হচ্ছে এমনি এক কিশোর নেতা। ও বলল,
যারা মনের মাঝে অশান্তি পা, তারা মাথা ফুলে যাগই, খানা পিনা সারি দে দুর্বল যাগই, চলা ফিরে না পারে, হঠাৎ একখান গড়ি গিয়ে মা মরে গিয়ে, তার খানা পিনা নাই, তাই ফুলে যাগই।
বহু শিশু মানসিক সমস্যায় ভুগছে। তারা খেতে পারে না, ঘুমোতে পারে না, তারা শুধু চিন্তা করে মিয়ানমারে কি ঘটেছিল সেটা নিয়ে। অনেক শিশুর ভাই বোন সহ বাবা মা নিহত হয়েছে, তারা মানসিক আঘাত পেয়েছে এবং তারা খুবই বিষণ্ন। নতুন প্রজন্মের রোহিঙ্গা কিশোর কিশোরীরা যখন নতুন জীবন মেনে নিতে চেষ্টা করছে, তখন সাহায্যকারী সংস্থাগুলো সচেতনতা বৃদ্ধির আশা করছে। তারা চাইছে মানসিক অসুস্থতার চিকিৎসা হোক বর্তমানে এবং ভবিষ্যতে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ইউক্রেনের একজন অভিবাসী যুক্তরাষ্ট্রে একটি ডিএনএ রোবট নিয়ে কাজ করছেন। সোফিয়া লিসেনকোর বয়স যখন 3.5 বছর, তখন তার বাবা মার সঙ্গে তিনি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
ইউক্রেনের একজন অভিবাসী যুক্তরাষ্ট্রে একটি ডিএনএ রোবট নিয়ে কাজ করছেন। সোফিয়া লিসেনকোর বয়স যখন 3.5 বছর, তখন তার বাবা মা ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। এরপর থেকে সোফিয়া অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সহযোগিতায় নানা ধরনের উদ্ভাবন করে চলেছে। সোফিয়া লিসেনকো কৃত্রিম রোবট ছোট ছোট অণু তৈরি করেছেন, যেগুলি অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে আক্রান্ত মস্তিষ্কের কোষে ওষুধ সরবরাহ করতে সক্ষম হবে। সোফিয়ার বিভিন্ন ধরনের উদ্ভাবন বিজ্ঞান প্রতিযোগিতাগুলিতে জয়ী হয়েছে এবং আঞ্চলিক পর্যায়ে গুগলের বিজ্ঞান মেলাতেও জয়ী হয়েছে। সোফিয়া এখন পেনসিলভেনিয়ার একটি স্কুলে পড়াশোনা করছে। শৈশব থেকে বিজ্ঞান জগৎটা সোফিয়াকে খুবই মুগ্ধ করত। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকে সোফিয়া মানব জাতির সর্বাধিক সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করতে শুরু করেছিলেন। কিভাবে মানুষের মস্তিষ্কে ওষুধ সরাসরি পৌঁছে দেওয়া যায় তার উপরেই তিনি মনোনিবেশ করেন। 2 বছর আগে অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে আক্রান্ত মানুষের মস্তিষ্কের অসুস্থ অংশগুলিতে ওষুধ সরবরাহ করার জন্য নাসা বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। সোফিয়া জীববিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রাম, রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতের জ্ঞান ব্যবহার করে একটি ক্যাপসুল রোবট তৈরি করেন, যা আকারে অনেকটা ডিএনএর মত। এই আবিষ্কার নিয়ে সোফিয়া গুগল সংস্থা আয়োজিত বিজ্ঞান মেলায় উপস্থিত হয়েছিলেন এবং আঞ্চলিক পর্যায়ে জয়ী হন। এই সিদ্ধান্তের কার্যকারিতা নিশ্চিত করার জন্য সোফিয়া কম্পিউটারের সাহায্যে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থাৎ সমস্যা ছিল যে এই পরীক্ষা নিরীক্ষা করার সময় প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরীক্ষাগুলি চালানোর জন্য বৈজ্ঞানিক সহায়তার অভাব। সোফিয়া প্রধানত ডিএনএ ন্যানো টেকনোলজির উপরেই বেশিরভাগ জোর দিয়েছিলেন। বলেছিলেন, এই রোবট ডিএনএ মানব দেহে কম্পিউটার গণনা এবং প্রোগ্রামিং সম্পাদন করতে পারবে, এমনকি মানব দেহের কোথায় যেতে হবে তাও এইটি বলে দেবে। সোফিয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং দেশের বাইরেও বেশ কয়েকজন অধ্যাপককে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন, এমনকি পরামর্শের জন্য স্কুলের শিক্ষকদের কাছেও তিনি আবেদন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বস্টন শহরে সোফিয়া একজন অধ্যাপকের সন্ধান পান এবং তার মেন্টর অর্থাৎ পরামর্শক হতেও রাজি হয়েছিলেন এবং তাকে তার গবেষণা পরিচালনা করার জন্য জায়গারও ব্যবস্থা তিনি করে দেন। অ্যাবডিংটন হাই স্কুলের উইলিয়াম অ্যান্ডারসন বিজ্ঞান দপ্তরের তরফ থেকে বলেন,
to do the things she's trying to work on, these advanced techniques. So she really needed the finds.
এখানে বিদ্যালয়ে সোফিয়া যে কাজ করতে চাইছে সেগুলো করার জন্য আমাদের কাছে সুযোগ সুবিধা এবং সরঞ্জাম ছিল না। এই গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো খুবই উন্নত মানের, তাই সোফিয়াকে এই গবেষণাগারে কিছু জায়গা এবং কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার দরকার ছিল এবং তা ছিল খুবই কঠিন একটা কাজ। নিজের গবেষণার জন্য এই ব্যবস্থা করতে তাকে টেলিফোনে এবং বহু মানুষের সাথে যোগাযোগ করতে হয়েছিল।
এই অধ্যাপক তাকে তার বিদ্যালয়ে এই জায়গা করে দিয়েছিলেন, কেননা তার আরেকটা কারণ ছিল এই সব পরিকল্পনা চালানোর ফলে জাতীয় পর্যায়ে এই বিদ্যালয়টিও একটি স্থান পেয়েছিল। অভিবাসী পরিবারগুলির ছেলে মেয়েরা যাতে তাদের আমেরিকান স্বপ্ন পূরণ করতে পারে, মনোনিবেশ করতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া দরকার। সোফিয়ার হাই স্কুলের প্রিন্সিপাল বলেছিলেন যে তিনি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলেন এই দেখে যে সোফিয়ার পরিবার অর্থাৎ তার বাবা মা তার শিক্ষার অগ্রগতির জন্য সময় অথবা অর্থ কোনোটাই খরচ করেননি। সোফিয়ার শিক্ষক মেলিসা লিন্ডেনগার বলেন,
She really amazes me at the way that she takes criticism. She's very learning oriented.
সোফিয়াকে দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম, কারণ যে কোনো ধরনের বিরূপ সমালোচনাকেও ও খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং এর থেকেই বোঝা যায় যে ও শিখতে খুবই আগ্রহী। এই স্কুলের ছাত্রী তরুণী উদ্ভাবক এখনো কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা করে উঠতে পারেনি, কিন্তু তার ভবিষ্যৎ কর্মজীবনের বিকল্প চিন্তাগুলির মধ্যে শিক্ষকতা করা অথবা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সাথে কাজ করার যথেষ্ট ইচ্ছে সে রাখে। সোফিয়া নতুন প্রযুক্তি নিয়ে সর্বদাই আগ্রহী এবং এর জন্য নিজের উদ্যোগে সে একটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন কোম্পানি গড়ে তোলার ইচ্ছেও পোষণ করে। এ ব্যাপারে তার আদর্শ হল ইলন মাস্ক। সোফিয়া বিশ্বাস করে যে যদি সে ইউক্রেনে থাকত তাহলে সে অবশ্যই বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারত না, তবে তার বিশ্বাস এই যে সে যুক্তরাষ্ট্রে এসে বিশ্বজুড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে যোগাযোগ স্থাপন করছে সেটি বোধহয় একমাত্র এখানেই সম্ভব এবং তাদের পরামর্শ পাওয়ার মতো তার যথেষ্ট সৌভাগ্য হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ নিয়ে যেসব গবেষণা চলছে সোফিয়া সেই রকম একটি দলেও যোগ দিয়েছেন এবং এই গবেষণার দলটি অ্যালগোরিথম তৈরি করে সেগুলির সাহায্যে বাচ্চাদের চলাফেরা অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গির উপর ভিত্তি করে শিশুদের মধ্যে সেরিব্রাল পেলসি এই রোগটির উপস্থিতি আছে কিনা সেটা শনাক্ত করতে চেষ্টা করছে। সবশেষে এটাই বলা যায় যে যদিও তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সে নিশ্চিত নয়, কিন্তু একটা বিষয়ে সে নিশ্চিত যে তার এই গবেষণার প্রকল্পগুলিকে সে অনেক দূর অবধি নিয়ে যেতে আগ্রহী।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাহেরা, তাহলে চিঠিপত্রের দিকে মনোযোগ দেওয়া যাক। আর বেশ কয়েকদিন তুমি, কয়েক সপ্তাহ তুমি ছিলে না, তো শ্রোতাদেরও প্রশ্ন ছিল যে কেন তাহেরা কোথায় গেছেন, তো আজকে যোগ দিচ্ছ, বেশ ভালো কথা।
আমারও বেশ ভালো লাগছে। আজকে অনেক চিঠি এসেছে, তবে সবই কিন্তু ইমেল আমাদের কাছে,
তো হাতে লেখা চিঠি আসছে না। তবে সম্প্রতি দেবাশিস গোপ চিঠি লিখেছিলেন হাতেই, তার চিঠির জবাব আমি গত সপ্তাহে দিয়েছি এবং তাহেরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু পাওয়া গেল না।
না, পাওয়া গেল না। শেষে আরেকটি ইমেল যিনি পাঠিয়েছেন তাকে ফোন করা হয়েছিল কারণ দেবাশিস গোপের নামটি উল্লেখ ছিল। তারপরে জানা গেল যে উনি আসলে ওনাকে দিয়ে ইমেলটা পাঠিয়েছেন, কিন্তু তার ফোনে কিছুতেই আর যোগাযোগ করা যায়নি। তবে আশা করছি হ্যাঁ আগামীতে ফোনে কথা বলা যাবে। তবে প্রথমেই যে ইমেলটির দিকে নজর দিচ্ছি সেটি হচ্ছে মিজানুর রহমান গ্রাম মহিষপুর সাজাদপুর সিরাজগঞ্জ থেকে লিখেছেন এবং তিনি প্রায় প্রতি সপ্তাহেই লগ পাঠিয়ে থাকেন,
মানে আমাদের অনুষ্ঠান শুনে কেমন শোনা যাচ্ছে কিনা তাই,
এবং কোন কোন ফ্রিকোয়েন্সিতে কিভাবে শোনা যায়, কতটা শোনা যায় এবং কোন সময়ে শোনা যায়, এটা একটা লগ আকারে লিখে পাঠিয়ে দেন।
ভালো কথা, আমাদের অন্য শ্রোতারাও যদি পাঠান তাহলে আমরা জানতে পারি
নানা নানা জায়গায়
কেমন শোনা যাচ্ছে, এটা ভালো কথা।
আর অনেক সময়ই দেখা যায় যে শীতের দিনে এবং গরমের দিনে বিশেষ কিছু জায়গায় শোনা যায়, আবার বিশেষ কিছু জায়গায় শোনা যায় না।
আমাদের যখন আমরা ফেসবুক লাইভ করি সরাসরি তো করা হয়, তখন অনেকে কিন্তু মন্তব্য করতে থাকেন যে শোনা যাচ্ছে না বা দুর্বল হচ্ছে, আবার অনেকে অন্য জায়গা থেকে করেন যে না আমরা ভালো শুনতে পাচ্ছি। যাই হোক, নেটওয়ার্কের কারণে
এটাও হ্যাঁ তাদের নেটওয়ার্ক স্পিডের কারণে হয়তো এরকমটি হয়ে থাকে। এর পরের চিঠিটি লিখেছেন শামীমউদ্দিন শ্যামল গ্রাম কৃষ্ণপুর বড়গাছি হাট চাপাই নবাবগঞ্জ থেকে দীর্ঘ চিঠি লিখেছেন।
কি লিখছেন তিনি?
লিখেছেন, গত কয়েকদিন আগে ঢাকার উত্তরায় একজন ব্যাংক কর্মকর্তার অফিসে কর্মরত অবস্থায় মৃত্যুর ভিডিও মানুষকে মর্মাহত করেছে। ভিডিওতে দেখা গেছে তিনি অস্বস্তি বোধ করছিলেন এবং পানি খাচ্ছিলেন, তারপরেই ঢলে পড়লেন। ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তাকে ধরাধরি করে যখন নিয়ে যাওয়া হলো, তার সহকর্মীরা বুঝতে পারছিলেন না যে কি করা উচিত বা তাকে প্রাথমিক কোনো সেবা দেওয়া উচিত কিনা।
সেটা প্রাথমিক সেবা দেওয়া হয়নি
না, সম্ভবত ম্যাসিভ হার্ট অ্যাটাক যেটাকে বলা হয় ওরকমই কিছু একটা হয়েছে। তবে এই ক্ষেত্রেও তিনি বলেছেন যে প্রাথমিক চিকিৎসাটা খুবই দরকার হয়। তবে প্রাথমিক চিকিৎসাটাও সঠিকভাবে যদি না দেওয়া হয়,
হ্যাঁ যেমন এখানে থাকে তাহারা যে সঙ্গে সঙ্গে 911 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাতে প্যারামেডিকরা থাকেন এবং এই ধরনের
প্রশিক্ষিত প্যারামেডিক,
হ্যাঁ অবশ্যই, তারা তখন কোনো স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই ধরনের কিছু হলে সঙ্গে সঙ্গে একদম প্রাথমিকভাবে যে চিকিৎসা সেটা অ্যাম্বুলেন্সের মধ্যেই শুরু হয়ে যায় এবং তারপরে হাসপাতালে পৌঁছে নয় তিনি সেরে উঠবেন, আর তা না হলে তার চিকিৎসা অন্যভাবে শুরু করা হবে হাসপাতালে, সেটাই আমরা দেখতে পাই। তো সেই সুযোগটা তো বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি।
এই ধরনের অবস্থা যদি দেখে, এছাড়াও নিয়মের ব্যাপার আছে, ডিসিপ্লিনের ব্যাপার আছে, নিয়ম কানুনগুলো অন্যরকম, তো মানুষ অনেকটাই ইতস্তত বোধ করে যে কি করবে,
তখন তারা মানে ওই অ্যাম্বুলেন্সই ডাকি 911 ডায়াল করে যাতে
তবে ওই সাহায্যটার জন্য।
যাই হোক, আশা করবো যে কোনো একদিন বাংলাদেশের মতো দেশেও এই ধরনের সুযোগ সুবিধা হবে এবং যারা কাছাকাছি থাকবেন তাদেরও যদি তারা সচেতন হন যে না চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানো দরকার, সেই চেষ্টাই করবেন।
হ্যাঁ, তবে স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞানে যা মনে হয় যে পানিটা খাওয়ানো অথবা সোজা করে বসিয়ে দেওয়া, এ ধরনের জিনিসগুলো করা যায় আর কি।
বেশ,
তবে আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। স্বভাবত আমরা যা করে থাকি আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে টেলিফোনে কথা বলে থাকি, তবে আজকে দু একজনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু অনেকেই পাওয়া যায়নি, আবার অনেকে ট্রেনে সফর করছিলেন যার জন্য শব্দ ভালো হয়নি, সেই জন্য আর আমরা টেলিফোনে কথা বলিনি। তবে আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। আপা, অনেক সময় আমাদের কাছে চিঠি আসে বিশেষ করে আমেরিকার শিক্ষা সম্পর্কে, আমেরিকার কলেজ সম্পর্কে, তবে একটি জিনিস অনেক শ্রোতাই জানতে চেয়েছেন সেটা হচ্ছে আইভি লীগ কলেজ কি। আপা, আপনি যদি বিস্তারিতভাবে আইভি লীগ কলেজ সম্পর্কে,
আইভি লীগ কলেজগুলো কোনগুলো সেগুলো বল আগে, মানে কেন হলো নাম, কেন বলে। তো তাহলে আগে আইভি লীগ যে কলেজগুলো রয়েছে, যে আটটি বিশ্ববিদ্যালয়কে আইভি লীগ বলা হয়, তার নামগুলো আমরা আগে বলে দিই।
হ্যাঁ নিশ্চয়ই, প্রথমেই যেই নামটি আসে সেটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, সেটা হলো ম্যাসাচুসেটসে অবস্থিত, কলাম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কে, ইয়েল ইউনিভার্সিটি কানেটিকেটে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া পেনসিলভেনিয়াতে, প্রিন্সটন ইউনিভার্সিটি নিউ জার্সির, কর্নেল ইউনিভার্সিটি নিউ ইয়র্কে, ব্রাউন ইউনিভার্সিটি রোড আইল্যান্ডে, ডার্টমাউথ কলেজ এটা নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত। অনেক ভালো ভালো কলেজই কিন্তু এই আইভি লীগের মধ্যে নেই, ব্যাপারটা কি?
যেমন এমআইটি নেই,
এমআইটি নেই, ডিউক নেই, তারপরে
আসলে বার্কলি
নেই,
কিন্তু কেন হয়েছিল আইভি লীগ, এটা তো অনেকে প্রশ্ন করে, যে কিন্তু কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারে না
এটা কি অনেকটা মিথ।
হ্যাঁ, এটা একটা ধ্যান ধারণা কল্পনা একটা মনে হয় যে আইভি লীগের সূত্রপাত কোথা থেকে হয়েছিল। তো যেমন অনেকে বলে যে আইভি লীগ ঠিক না, একেবারে গোড়ার দিকে যখন মানে আই আর ভি যেটা লেখা হয় রোমান হরফে সেটা কিন্তু চার, ফোর, তো সেইটা চারটে কলেজ বিশ্ববিদ্যালয় ছিল, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন আর ডার্টমাথ, মানে এই চারটে বিশ্ববিদ্যালয়কে বলা হতো এই ফোর লিগ, কারণ তারা তাদের মধ্যে ফুটবল খেলা হতো, এই সেটা কিন্তু খেলাধুলা দিয়ে শুরু হয়েছিল। তো সেই লিগের মধ্যে যে একটা ধ্যান ধারণা গড়ে উঠেছিল যে ওই আই আর ভিটা চারটে রোমান হরফে দেখতে আই আর ভি মনে হয়, সেখান থেকে আইভি এসেছিল। কিন্তু পরবর্তীতে এই যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের এই দিকের ইয়েল, হার্ভার্ড, প্রিন্সটন, কলম্বিয়া, ডার্টমাথ, কর্নেল এবং ব্রাউন, এইসব ইউনিভার্সিটিগুলো খুবই ভালো ফলাফল করত, এখানে একটা সামাজিক মর্যাদাপূর্ণ এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, হার্ভার্ডের নাম বললেই মনে হবে যে খুব একটা সম্ভ্রান্ত একটা ইয়ে ব্যাপার, আর এখানে লেখাপড়ার দিক থেকেও অত্যন্ত দক্ষতা, অত্যন্ত কঠিন এইসব কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এবং মান মর্যাদা শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই আটটি বিশ্ববিদ্যালয় কলেজ, সেই জন্যেই এগুলোকে আইভি লীগ পরে ওই মর্যাদা দেওয়া হয়েছিল। এবং অনেকে মনে করে যে অনেক ঐতিহাসিকও যারা আছেন ইতিহাসবেত্তা তারাও মনে করেন যে হ্যাঁ, এইগুলোর একটা বিশেষ সম্মান, বিশেষ মর্যাদার কারণে লেখাপড়ার বিশেষ সুযোগ সুবিধা, এবং হ্যাঁ সেটা তো যে এর ফিজও তো অনেক বেশি এসব কলেজে,
এবং ঢোকাটা তো একেবারেই সহজ নয়, খুবই
ভালো ভালো ছাত্রছাত্রী অনেক ভালো ফলাফল করেও এমআইটিতে ভর্তি হচ্ছে, বার্কলিতে ভর্তি হচ্ছে, স্ট্যানফোর্ডে ভর্তি হচ্ছে, কিন্তু দেখা যাবে যে আইভি লীগের এই আটটি কলেজে ভর্তি হওয়া সহজ হয় না তাদের জন্য। তো সেই জন্যই তারা মনে করে যে এটা একটা মেথ, এটা একটা কল্পনার একটা ইয়ে জগৎ তৈরি করেছে, এই আটটি কলেজকে আইভি লীগ নাম দিয়েছে।
আইভি তো একটা গাছ, লতা পাতা,
সেটাই অনেকে বলছেন যে এক সময় ছিলেন ক্যাসওয়েল অ্যাডামস, 1937 সালে তিনি একটি নিবন্ধ লিখছিলেন, এবং তখন তিনি ওই ইউরোপীয় ধ্যান ধারণা নিয়ে যে ইউরোপের অনেক বাড়ি ঘর, কাসল, প্রাসাদ সব জায়গায় এই যে কথা
আইভি লতায় জড়ানো, একেবারে
জড়ানো, সেই থেকে তিনি হয়তো এটা নামকরণ করেছিলেন, কারণ তিনি নিজে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, এবং সেই সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটির যে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি তাদের মধ্যে ফুটবল খেলা হচ্ছিল, এবং সেই সময় তিনি যখন আর্টিকেল লিখতে গিয়েছিলেন তখন ওই লতা, আইভি লতাতে জড়ো না কিন্তু এর দেয়ালগুলো এইসব কলেজের, তো সেইখান থেকে তিনি নাম দিয়েছিলেন আইভি লীগ খেলাটা, তো সেখান থেকেও হতে পারে, মানে সঠিক কেউই বলতে পারে না যে আইভি লীগ নামটা কোত্থেকে এলো, খেলা থেকেও হতে পারে আর ওই আইভি লতা থেকেও হয়তো সৃষ্টি হতে পারে, তবে দারুণ নামি দামি কলেজ এগুলো নিঃসন্দেহে বলা যায়।
নিশ্চয়ই,
এবং আমাদের হাতে খুব একটা সময় নেই, ঝটপট আমাদের শেষ করতে হয় কিছু,
আশা করি শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের এই যে বিস্তারিত তথ্য এটা আপনাদের ভালো লেগেছে, এই যে মিথ কল্পকথা এই আইভি লীগ নিয়ে সেই কাহিনীও আপনাদের ভালো লেগেছে,
নয় ফুটবল খেলা, নয় আইভি লতা, কোনটা নিয়ে নাম হয়েছিল আমরাও জানি না। যাই হোক
শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠব। পরপর বেশ কয়েকটি চিঠি এসেছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিজুর, তিনি লিখেছেন প্রিন্সিপাল করিমউদ্দিন রোড, মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ থেকে। আরও লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, মধুমতি, বেতার শ্রোতা সংঘ, সুলতানাইশ, গোপালগঞ্জ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাক যোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালের আসর আজ এ পর্যন্তই।
বাংলাদেশের অন্যতম ব্যান্ড দল মাইলস চার দশক পার করেছে, এ উপলক্ষে তারা উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করার, আর এর শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সম্প্রতি তারা ওয়াশিংটনে এসেছিলেন, সে সময় তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী সাবরিনা চৌধুরী।
প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতের প্রথিতযশা অন্যতম একটি দল মাইলস। মাইলস এবছর তাদের 40তম বর্ষপূর্তি উদযাপন করছেন এবং সেই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে তারা কনসার্ট করছেন এবং সেই ধারাবাহিকতায় আজ এখানে ওয়াশিংটন ডিসিতে ওনারা রয়েছেন। আমার সঙ্গে আছেন হামিন আহমেদ,
থ্যাংক ইউ ফর ইনভাইটিং,
আছেন মানাম আহমেদ,
থ্যাংক ইউ,
এবং আছেন পাভেল,
থ্যাংক ইউ,
এবং সেই সাথে আপনাদের বলে রাখছি আমাদের সাথে স্কাইপের মাধ্যমে কথা বলেছেন শাফিন আহমেদ। বাংলাদেশে একসময় এক প্রজন্ম ক্যাসেটে মাইলসের গান শুনেছে, তারপর এসেছে ওয়াকম্যান, তারপর শুরু হলো সিডি প্লেয়ার্স, এবং এখন বর্তমানে আইফোন এবং স্মার্টফোনের মাধ্যমে মাইলসের গান শুনছে ভক্তরা। এই যে এতগুলো প্রজন্মের মন, আপনারা কীভাবে আন্দোলিত করলেন?
ডেফিনেটলি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেটাই গানে, এই মিউজিকে বা সঙ্গীত বলেন বা যেভাবে বলেন, এক্সপ্লেন করেন, এটা আমরা যাই করেছি সেটা খুব ভালোবেসে করেছি। আই থিঙ্ক মিউজিক করার ব্যাপারে আমাদের আগ্রহটা হয়তো 200% ছিল, এবং এটার থেকে এর পরবর্তীতে প্রত্যেকটা কাজের সময় আমরা যেটা করতে পেরেছি এবং যেটা খুব ন্যাচারালি আসছে সেটা হচ্ছে যে একাগ্রতাটা এবং ডিটারমিনেশনটা, আমরা এভাবেই জিনিসটা করতে চেয়েছি।
আসুন জেনে নেওয়া যাক স্কাইপের মাধ্যমে শাফিন আহমেদ এই বিষয়ে কি বলেছেন।
ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের পুরো অ্যানালগ ডেজ থেকে ডিজিটাল ডেজ পুরোটুকুই দেখছি, দেখলাম এখন আমরা গান রিলিজ করলে ইটস গোয়িং অন টু দি ডিজিটাল প্ল্যাটফর্মস, কিন্তু লাইভে আমরা কোনো অংশে কোনো সময় এখন পর্যন্ত কম হয়নি, বা আমাদের অ্যাক্টিভিটি হ্যাজ বিন ভেরি স্ট্রং, যার কারণে পিপল স্টিল গেট টু সি আস ভেরি অফেন।
আপনারা 40তম বর্ষপূর্তি উদযাপন করছেন এবং সেই উপলক্ষে আপনারা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করছেন, জানতে চাইছি এই যে বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী আপনাদের ভক্তরা, তাদের জন্য আপনারা গান পরিবেশন করছেন, তো এটা কেন, এই উদ্যোগটা কেন আপনারা বেছে নিলেন?
When you celebrate anything with which is a happy moment, তখন you celebrate with all of your, you know, well-wishers যারা আশেপাশে থাকে, family members সবাই। তো ইফ ইউ কনসিডার দ্যাট যে মাইলসের সেই জার্নিটা টিল 48 ইয়ার্স, এই 40 বছরে আমাদের সকল শ্রোতা ভক্ত যারা আমাদের গান শুনে আমাদের পাশে থেকেছেন এবং যাদের জন্য আজকে আমরা মাইলস এত দূর আসতে পেরেছি, তাদেরকে নিয়েই সেলিব্রেশন করাটাই মনে হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার।
দীর্ঘ 40 বছর, তো এই এতগুলো বছরের মধ্যে কোনো সুখস্মৃতি কি আপনাদের নাড়া দেয়? বিশেষ করে
বিশেষের মধ্যে আমার কাছে সবসময় দুটো আমি মেনশন করবো এখানে বিশেষ। একটা হচ্ছে যখন 82 সালে প্রথম মাইলস একটা পাবলিক শোতে গেল, দ্যাট ওয়াজ শিল্পকলা একাডেমিতে, তো সেইখানে যে দর্শকের সমাগম হয়েছিল, এটা যখন আমি যখন ব্যান্ডের সাথে যখন ভেনিউতে ঢুকছিলাম, তখন সেই যে কিউ রাস্তার মধ্যে চলে গেছে এবং এত দর্শক এসছে আমাদের, এটা সবসময় আমাকে আশ্চর্য করেছে। মানে অ্যাট দ্যাট টাইম আমার কাছে প্রশ্ন ছিল যে, মানে আমরা তো কখনো পাবলিকলি পারফর্ম করিনি, ওটা ছিল ফার্স্ট। আর দ্বিতীয়ত যখন 96-এ আমরা আমেরিকাতে নিউ ইয়র্কে যখন পারফর্ম করলাম ফার্স্ট, তখনও অলমোস্ট মনে হলো যে ঠিক ঢাকার ওই ছবিটাই নিউ ইয়র্কে এনে বসিয়ে দেওয়া হয়েছে, এবং তখন একটা ছোট লেখা মানে অদ্ভুত লেগেছিল, বিকজ একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো, সেই লাইন রাস্তায় চলে গেছে, এবং সব মিলে খুব একটা নস্টালজিক একটা ফিলিং হয়েছিল। এই দুটো আমাকে আমি সবসময় মেনশন করবো, এটা রিয়েলি আমাকে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারড, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল অফ মোমেন্টস।
40 বছরের পথ চলায় অনেক গুড মেমোরিজ রয়েছে, তার মধ্যে কয়েকটা আমি on top of my head ja ashe ami boli jemon for example we started in 1979 amader jonno 1982 was very significant because 82 te amader prothom cassette ta ber hoy, first album of Miles, self titled Miles Miles, that was an English album, and then 82 te amra first public er samne appear hoy, mane 3 bochor we played in the hotel, not in front of large crowd or anything. So 82 te we appeared on Bangladesh television, and that is the first time people got to see us live, not live but on television. I remember for example first album released Pratishruti Bangla album released solo 1991, and seta ni amra nijer onek kaaj korechi. It was initially financed by us, amader nijeder chesta prokashta hoyeche.
Miles sir আত্মপ্রকাশ এবং এই যে মাইলসের নাম, তার পেছনের যে নামটা আপনারা দিয়েছেন, তার পেছনের ঘটনাটা একটু জানতে চাচ্ছি।
মাইলসের আসলে মাইলস নামটার প্রবক্তা বলতে হবে এখানে, আমাদের মাইলসের যে অরিজিনাল মেম্বার্স লাইন আপ ছিল সেখানে ফরিদ রশিদ, কামাল ময়নুদ্দিন, রবিন শেক্সপিয়ার, হ্যাপি, ওনারা যখন ছিলেন তখন ফরিদ রশিদ এই নামটাকে ইন্ট্রোডিউস করেন যে ব্যান্ডের নামটা মাইলস হওয়া উচিত। এটা ওনার একটা দূরদর্শিতা ছিল, কী কারণে করেছিলেন তখন জানি না, বাট এখন বুঝতে পারছি যে এই নামটা একেবারে রাইট, পারফেক্টলি চুজেন একটা নেম। কারণ মাইলস ব্যান্ড বলতে আমরা মাইলসের নামের যে একটা সার্থকতা সেটা হচ্ছে যে এই মিউজিক্যাল জার্নিটা, ইটস এ নেভার এন্ডিং জার্নি, এবং এই জার্নিটাকে উই মেন দ্যাট যে মাইলস হচ্ছে সেটাই মিন করছে এখানে, যে একটা এন্ডলেস জার্নি অফ মিউজিক যেখানে উই আর পার্ট অফ ইট।
আপনাদের পূর্বসূরীরা যেমন আপনার মানে হামিন আহমেদ এবং শফিন আহমেদের বাবা মা কিংবদন্তি শিল্পী, দম্পতি শিল্পী ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্ত, এবং মানাম আহমেদ আপনার বাবা বিখ্যাত সঙ্গীত পরিচালক মনসুর আহমেদ, ওনারা যে সঙ্গীতের ধারা লালন করে সেই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সে ধারার সঙ্গীতকে আপনারা অনুসরণ না করে ব্যান্ড সঙ্গীতে দিকে কেন ঝুঁকলেন?
বাসার এনভায়রনমেন্টটা যদিও আমাদের এই সাবকন্টিনেন্টাল, আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বলেন, নজরুলসঙ্গীত বলেন বা অন্যান্য যে সঙ্গীতের কথাই বলেন না কেন, তার একটা পরিচ্ছন্ন ভূমিকা বাসার মধ্যে সবসময় বিরাজ করত। সেটার থেকে অনুপ্রাণিত হয়েছে, ওটার থেকে হয়তো কিছুটা বলবো না, বেশ কিছুটা, কারণ আমরা তো জন্মের পর থেকেই সাথে পরিচিত। সেদিক থেকে এমন একটা ন্যাচারাল এনরিচমেন্টের ব্যাপার হয়েছে যেটার জন্য আমি ভাগ্যবান যে আমি তাদের ছেলে। বাকিটা হচ্ছে মিউজিক্যাল পারস্যুট, একটা ইয়াং ছেলে মিউজিক করতে চায়, সেটা কোন দিকে যাব, আমরা কী করবো এটা আমরা কিছুই জানতাম না। আমরা আমাদের পথটাকে কোনোরকমভাবে খুঁজে পেয়েছি, এরকম হয়েছে যে আমরা একসাথে হয়ে গেছি। সুতরাং আমি বলবো যে একটা ইয়াং অ্যাসপায়ারিং মিউজিশিয়ান হিসেবে সেই জেনারেশনের যে ডিরেকশনটা ন্যাচারালি হতে পারত সেটাই হয়েছে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস যে তারা এই জিনিসটাকে এনকারেজ করেছিল। এবং পরবর্তীতে আমার মার আমাদের ফেভারিট সং কিছু ছিল, উনি আমাদের খাবার টেবিলে সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েট করতেন, আবার সবচেয়ে বড় ক্রিটিক ছিলেন, এবং সেই মুহূর্তগুলো খুব ইন্টারেস্টিং ছিল।
তার পাশাপাশি আমি বলে রাখি, আমি নিজে নজরুল সঙ্গীতের অ্যালবাম করেছি, চর্চা আছে, আই ডু দ্যাট। আমি আব্বার সুরের পুরনো আধুনিক গানের অ্যালবাম করেছি, সেগুলো প্র্যাকটিস থাকে, ইউনো আই উইল ডু সাম মোর ইন দ্য ফিউচার, সো ওই ধরনের গানগুলির সাথে পরিচিতি রয়েছে।
আমার ব্যাপারটাও অনেকটাই সেরকমই, বিকজ বাবা একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যে একটা জেনারেশন যখন একটা কিছু অ্যাচিভ করে তখন তার পরের জেনারেশনটা ওই ধাঁচে ওই ধারাতেই হয়তো অন্যদিকে যায়, অন্যদিকে কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করে, এবং সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমরাও চেষ্টা করেছি। এবং থ্যাঙ্কফুল টু গড যে উই ওয়ার বর্ন ইন দ্যাট এনভায়রনমেন্ট, এবং আমাদের প্যারেন্টসরা ওয়ার দ্য বিগেস্ট পাওয়ার ফর আস।
আগামীর জন্য মাইলসের পরিকল্পনা কি?
আগামী বলতে প্রথমেই হচ্ছে যে আমরা তো এখন ইউএস ট্যুরে আছি, তো ইমিডিয়েট আগামী হচ্ছে আমরা ক্যানাডা যাচ্ছি। ক্যানাডা শেষ করে আমরা ঢাকায় গিয়ে সপ্তাহখানেক পরে অস্ট্রেলিয়ান একটা ট্যুর আছে, সো উইল গো ফর দ্য অস্ট্রেলিয়ান ট্যুর। ওটা শেষ করে ঢাকাতে আমরা এটা ক্লোজিং একটা ইভেন্ট করব, তার আগে হয়তো চারটা স্টেডিয়ামে বাজাবো, তারপরে একটা গালা ইভেন্ট আছে, এটা হচ্ছে ইমিডিয়েট আগামী।
সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মাইলসের 40তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এতক্ষণ মাইলস আমাদের সঙ্গে কথা বললেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ভয়েস অফ আমেরিকাকে আপনারা এই সময়টুকু দিয়েছেন।
আপনাকে ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ ফর গিভিং ইনভাইটিং আস টু বি হিয়ার।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের সর্বদলীয় 50 জন এমপি একজোট হয়েছেন, তারা একটি বিকল্প হাউস অফ কমন্স গড়ার ঘোষণা দিয়েছেন। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
ব্রেক্সিট ইস্যুতে তারা আগামী 5 সপ্তাহ জুড়ে বিতর্ক করতে চান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের আগে সংসদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ এতে সায় দিয়েছেন। এ নিয়ে ব্রিটিশ রাজনীতি এখন উত্তপ্ত, সংসদের ঘটনা রাজপথে গড়িয়েছে, শনিবার বড় বড় শহরে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের কাছে 50 জন এমপি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এমপিদের মধ্যে শাসক কনজারভেটিভ পার্টির 2 জন সদস্যও রয়েছেন। তারা বলছেন 2016 সনে দর কষাকষির মাধ্যমে একটি ব্রেক্সিট চুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ এখন প্রধানমন্ত্রী বলছেন চুক্তিহীন ব্রেক্সিটের কথা, এই জন্য সংসদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এটা এক অসাংবিধানিক অভ্যুত্থান। আগামী মঙ্গলবার এমপিরা পার্লামেন্টে ফিরে আসবেন। বামপন্থী গ্রুপ মুভমেন্টাস তার সদস্যদের আন্দোলনের অংশ হিসাবে রাস্তা ও ব্রিজ আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী জন মেজর আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।
এক সুদানি বিচারক আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশিরের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার দায়ে তাকে অভিযুক্ত করেছেন। রয়টার্সের খবরে জানানো হয়, শনিবার খার্তুমের আদালতে বাশির জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে তিনি $2,50,00,000 গ্রহণ করেন, কিন্তু তা তিনি ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করেননি। তবে বাশির কোন খাতে ওই অর্থ ব্যয় করেছেন তা পরিষ্কার বোঝা যায়নি। 75 বছর বয়সী সাবেক এই সুদানি নেতাকে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং দারফুর অঞ্চলের দীর্ঘ যুদ্ধে গণহত্যায় তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত করে। আফগানিস্তানের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে খুব ভোরে বড় আকারের একটি হামলা চালিয়েছে তালেবান। মারণাত্মক এই দীর্ঘ যুদ্ধের অবসানে বিদ্রোহী গোষ্ঠীর নেতারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় ব্যস্ত, ঠিক তখন এই হামলা চালাচ্ছে তালেবানরা। শনিবার হংকং এ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও নীল পানি নিক্ষেপ করেছে। গত সপ্তাহের সহিংসতার পর কর্মকর্তারা শনিবারের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু কালো পোশাকধারী বিক্ষোভকারীরা সংসদের বাইরে অবস্থান নেয়। কর্মী এবং বিক্ষোভকারীরা উত্তেজনাকর ও দীর্ঘ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়। এর একদিন আগে পুলিশ 2 ডজনেরও বেশি গণতন্ত্রপন্থী কর্মীদের আটক করে। প্রস্তাবিত সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্রমশ বাড়তে থাকা সরকার বিরোধী এই আন্দোলনকে বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন কর্মকর্তারা। আইন প্রণেতা, কর্মী এবং খ্যাতনামা ছাত্রনেতা জশুয়া ওয়াং এবং অ্যাগনেস চোকে শুক্রবার নানা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। সমালোচকরা বলছেন সমর্থনকারীদের নিরুৎসাহ করার জন্য এবং দীর্ঘ 3 মাস ধরে চলতে থাকা এই প্রচারণা বন্ধ করার জন্য এই নেতাদের আটক করা হয়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানেও সাহায্য করেছেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি সঞ্জনা ফিরোজ,
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.